মাহে রমজান প্রিয় নবীর বাণী সুমু তসিহু।
الحمد لله رب العالمين صلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله رمضان আমাদের শাস্ত্র নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই মুহূর্তে আমাদের সাথে যারা রয়েছেন সকলকে জানাই স্বাগতম। হয়তো অনেকে তারাবি নামাজ পড়ে ফারিক হয়ে গিয়েছেন, অনেকে আসছেন, এসে ঘরে বসেছেন, টিভি সেট অন করেছেন, আমাদের অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য দেখছেন। স্বাস্থ্য বিষয়ক এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা এক একটি বিষয় সম্পর্কে অবগত করে থাকি, যাতে আমাদের সচেতনতা সৃষ্টি হয় রোগ সম্পর্কে। আর আজকেও আমরা একটি বিষয় নিয়েছি, গত পর্বে যেভাবে শুনেছেন যে থাইরয়েড গ্রন্থির যে সমস্যাগুলো কেন হয়ে থাকে এবং এর সমস্যাগুলো কেন হয়, আজকে আমাদের সাথে ডক্টর ইব্রাহিম মাসুমিল্লাহ রয়েছে, ওনার থেকে আজকে আমরা পরামর্শগুলো শুনব। আসলে এই পরামর্শগুলো এজন্যই যাতে আমরা রোগ সম্পর্কে জানি। একটা জিনিস সম্পর্কে যখন জানা হয় তখন কিন্তু আমরা সে সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হয় এবং সচেতনতা আমাদের বৃদ্ধি হয়। তাই আমরা আজকের ওই থাইরয়েড গ্রন্থির সমস্যা নিয়ে আলোচনা করব, এ সম্পর্কে জানব, বুঝব, মনে রেখে এর উপর আমল করবো ইনশাআল্লাহ। শুরুতে দুরুদে পাকের ফজিলত আমরা জানব। রাহমাতুল আলামিন শাফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার উপর 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরই গুনাহ ক্ষমা হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর ভালো নিয়ত যত বেশি হবে সওয়াব তত বেশি হবে। এটা একটা ভালো কাজ। আমরা মাদ্রাসা বাংলার মাধ্যমে অনুষ্ঠান উপভোগ করছি বিভিন্ন সময়ে, আর আজকে আমরা রমজান আমাদের স্বাস্থ্য নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকেরও ভালো নিয়ত করে যে আল্লাহ রসুল আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য দেখবেন ইনশাআল্লাহ তাআলা। স্বাস্থ্যের সচেতনতা বৃদ্ধির জন্য আমরা ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান দেখব এবং আমরা আজকের যে বিষয়টি নিব এই বিষয়ে যাদের রোগ হয়ে গিয়েছে তারা ধৈর্য ধারণ করুন, যাদের হয়নি পরামর্শগুলো শুনে আমরা এর উপর আমল করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, তার ইবাদত বন্দেগী সঠিকভাবে করতে পেরে সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমিন। ডক্টর সাহেব, আজকে আমি শুরুতেই আপনার কাছে যাব। রমজানের প্রায় শেষ মুহূর্তে আমরা এসেছি, অনেকগুলো রোগ সম্পর্কে আলোচনা করেছি আমরা
এখন মূলত এই রোগটা।
আর গত পর্বে আমরা বলেছিলাম দর্শকদেরকে থাইরয়েড গ্রন্থির সমস্যাগুলো নিয়ে আমরা জানব। এখন মূলত এই রোগটা বিশেষ বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে ইসলামী বোন যারা রয়েছে মহিলা তাদের ক্ষেত্রে রোগটা বেশি ধরা পড়ছে এবং এই রোগের জন্য তারা অনেক কষ্ট পাচ্ছে। তো মূলত এই থাইরয়েড সমস্যা বললে আমরা কি বুঝি, এটা আসলে কি মানে রোগ? এই রোগটা তো অনেকে হয়তো জানে না, বুঝে না, এখন নতুন নতুন শুনছে আপনার থাইরয়েড সমস্যা, আপনার থাইরয়েড সমস্যা আদৌ এই রোগটা কি?
জি, চমৎকার একটা বিষয় নির্ধারণ করেছেন। আমি সম্মানিত দর্শক বৃন্দ এবং আমাদের সম্মানিত রোজাদার ভাই বোনদের আন্তরিক শুভেচ্ছা নিয়ে আমাদের আলোচনা সরাসরি চলে যাচ্ছি যে থাইরয়েড সমস্যা বলতে কি। আমরা এই ফার্স্টে এই বিষয়টা সমস্যাটা বিষয় বোঝার আগে আমাদেরকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে থাইরয়েড এটা কি। থাইরয়েড হচ্ছে হরমোনের নাম। আচ্ছা, যে গ্ল্যান্ড থেকে বা যে গ্রন্থি থেকে থাইরয়েড হরমোনটা নিঃসরণ হয় সেটাকে আমি বলছি থাইরয়েড গ্ল্যান্ড
গ্রন্থি,
থাইরয়েড গ্রন্থি বা থাইরয়েড গ্ল্যান্ড। হরমোন আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান, এটা কেমিক্যাল যেটা কিনা আমাদের শরীরের বিভিন্ন কাজকে সুচারুরূপে হতে সহযোগিতা করে। জি, এখন আমাদের একটু খেয়াল করলে দেখবেন গলার ঠিক মাঝখানে ঠিক এই অংশটাতে থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। হ্যাঁ, একটু পেয়ার শেপে থাকে, দুইটা থাইরয়েড গ্ল্যান্ড একসাথে থাকে। জি, এখন এই প্রথমত থাইরয়েড সমস্যা বলতে যে জিনিসগুলো থাকে এর ভিতরে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের সোয়েলিং বা থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হয়ে যাওয়া, যেটা কিনা আমরা গলগণ্ড রোগ হিসেবে বেশ পরিচিত।
জি
জি, গলগণ্ড রোগ হিসেবে আমাদের মাঝে বেশ পরিচিত।
গোড়ার মাঝখানটা ফুলে যায়,
ফুলে যায়। জি, ডেকুর গিলতে গেলে দেখবেন ওনাদের, আমাদের কিন্তু আলাদা বুঝে যায় না, আমরা যারা স্বাভাবিক আছি, কিন্তু ওনাদের একটা জিনিস উপরে নিচে নামায়। হ্যাঁ, গলার মধ্যে কি জানি একটা উপরে নিচে।
পুরুষদের জন্য, পুরুষের তো এমনিতেই এখানে একটা ই রয়েছে, কিন্তু মহিলাদের এই জিনিসটা নেই।
জি, আর এই জিনিসটা সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে কি আপনার মূলত গলগণ্ড যে রোগটা আছে এটা মূলত আমাদের ইসলামী বন্ধুদের মধ্যে হয়ে থাকে। এটা মূলত হবে আয়োডিনের ডেফিসিয়েন্সির কারণে।
আচ্ছা
জি, আয়োডিনের ডেফিসিয়েন্সির কারণে আপনার মূলত এই
রোগটা হয়ে থাকে।
গয়টার, যেটাকে ইংরেজিতে গয়টার বলা হয়, এই রোগটা হয়ে থাকে।
গলগণ্ড রোগ,
গলগণ্ড রোগ বাংলায় আমরা বেশ পরিচিত আমাদের কাছে এই শব্দটি। এবং মোটা এখানে একটু কমে আসছে গলগণ্ড রোগ, যেহেতু মানুষ জেনে যাচ্ছে যে আয়োডিনের অভাবে এটা হয়ে
যায়। মূলত আমরা দেখেছি ডক্টর সাহেব যখন ছোটতে প্রাইমারি লেভেলে বই পুস্তকের মধ্যেও কিন্তু গলগণ্ড রোগের আয়োডিনযুক্ত কোন কোন রোগ হয়, প্রাইমারি প্রাইমারি লেভেলে
গলগণ্ড রোগটা
পড়ানো হয়।
এখন যেহেতু প্রাইমারি থেকে মানুষদেরকে সচেতন করা হয়েছে, সেক্ষেত্রে মানুষ সচেতন হয়ে তারা যে আয়োডিনের ঘাটতি যাতে না হয় আয়োডিন যুক্ত খাবার গুলা বেশি পরিমাণে খাচ্ছেন, এবং এতে করে আলহামদুলিল্লাহ মানুষ এই রোগ থেকে অনেকটা কমে আসছে। তারপরে দেখা যায় এই আয়োডিন তো আমাদের খাবারের মাধ্যমে বেশি আসে আমাদের শরীরে, তো উত্তরবঙ্গ যে আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের মানচিত্রের মধ্যে উত্তরবঙ্গ হিসেবে আমরা যে সমস্ত এরিয়াটাকে, ট্রপিক্যাল এরিয়াটাকে আমরা চিহ্নিত করে থাকি, এরা সাধারণত সমুদ্রের অঞ্চল থেকে একটু দূরে। আর আয়োডিনের মূল সোর্স হচ্ছে কিন্তু আপনার সমুদ্র, সমুদ্র তীরবর্তী অঞ্চল হচ্ছে সমুদ্র দূরবর্তী অঞ্চলের মানুষদের মধ্যে এই রোগটা একটু বেশি থাকে,
বেশি পাওয়া যায়।
গলগণ্ড রোগ প্রবণ এরিয়াটা হচ্ছে আপনার আমাদের উত্তরবঙ্গ, অর্থাৎ সমুদ্র দূরবর্তী এরিয়া গুলা।
জি,
তারপরে এটা একটা হচ্ছে একটা সোয়েলিং বা এনলার্জমেন্ট নিয়ে এটা এটা একটা রোগ। জি, এটাকে আপনার আবার অনেকগুলো প্রকার আছে এর ভিতরে। সিম্পল গয়টার বলা হয়, টক্সিক গয়টার আছে, আবার একটা আছে নিউপ্লাস্টিক অথবা টিউমার জাতীয়। দেখুন, আপনার এমনি হচ্ছে গিয়ে কি ফুলে গেছে সেটা একটা জিনিস, এটা যদি টিউমারের কারণে বা নিউপ্লাস্টিক চেঞ্জ যদি হয় সেখানে আবার দুই, এটা থেকে দুইটা প্রকার আছে। এটাকে বলা হয় বিনাইন, একটা হচ্ছে আপনার ম্যালিগন্যান্সি। বিনাইনটা হচ্ছে আপনার ভালো টিউমার, আর ম্যালিগন্যান্সি হচ্ছে খারাপ টিউমার, যেটাকে আমরা মানে সরাসরি আমরা সাধারণত ক্যান্সার নামে চিনে থাকি। অনেক সময় আপনার গলগণ্ড রোগ আপনি মনে কর আপনার কাছে মনে হতে পারে
গলগণ্ড,
গলগণ্ড কিন্তু এটা ক্যান্সার থাকতে পারে। জি, এই বিষয়টা একটু আমাদেরকে সচেতন
আসতে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় ডক্টর সাহেব, এখন
জি
আমরা গলগণ্ডটা বুঝি সাধারণভাবে গলা ফুলে যাওয়া।
জি,
কিন্তু গলা ফুলে না গেলেও কি এই থাইরয়েড গ্রন্থিতে প্রবলেম হতে পারে কিনা?
জি, গলা ফুলে না গেলেও থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হতে পারে, আসছিলাম আলোচনার ভিতরে। জি, আমরা যেটা বলেছিলাম মানে সাইজগত সমস্যা যেটা, সেটাকে আমরা গলগণ্ড বা সোয়েলিং দিয়ে ফলিকুলার নিউপ্লাস্টিক বিভিন্ন ধরনের আপনার প্রকারভেদ নিয়ে নিয়ে আসছি। আর একটা হচ্ছে ফাংশনিং, এই থাইরয়েড গ্ল্যান্ডের যে ফাংশনটা বা যে কাজটা, এই কাজের উপরে ভিত্তি করে এটা আবার দুই ধরনের রোগ হয়। একটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম, আর একটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে একটা মানুষ ওনার শরীরে রক্তে যে পরিমাণ থাইরয়েড হরমোন থাকার কথা সেই পরিমাণ থাইরয়েড হরমোন নাই, তার চেয়ে ঘাটতি আছে, সেটাকে বলছি হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ থাইরয়েড হরমোনের ঘাটতি।
খুব সুন্দরভাবে আমাদেরকে আপনি বললেন যে হাইপো একটা, হাইপার একটা, আসলে দুটো আমরা বুঝবো কিভাবে যে আমাদের এটা হলো না ওটা হলো?
জি,
এক্ষেত্রে বোঝার উপায় কি?
চমৎকার একটি প্রশ্ন। আসলে এই গলগণ্ড রোগ কমে আসছে আমাদের শরীরে, আমাদের প্রেক্ষাপট সমাজের, একটু প্রিভিয়াস আলোচনার সাথে যুক্ত করে বলছি, কিন্তু ফাংশনিং যে রোগটা এটা কিন্তু মানে প্রবল ভাবে বেড়ে যাচ্ছে,
বেড়ে যাচ্ছে।
জি, এখন আপনি যদি খেয়াল করেন প্রায় আপনার 10 জন আপনার কাছে যদি ইসলামী বোন আসে, হ্যাঁ বিশেষ করে ডক্টরের কাছে যদি আসে, দেখা যাবে দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে আপনি মোটামুটি থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ,
অনেকগুলো
হাইপোথাইরয়েডিজম অথবা হাইপারথাইরয়েডিজম
রোগী বেড়ে
যাচ্ছে। জি, আপনার মে মাসের 25 তারিখ সম্ভবত আমার ভুল হতে পারে, এটাকে ওয়ার্ল্ড থাইরয়েড ডে হিসাবে চিহ্নিত করা হয়েছে, এবং রিসেন্ট যে তথ্যটা দেওয়া হয়েছে যে
আমরা এভাবে বলতে পারি যে ওয়ার্ল্ড এর মধ্যে থাইরয়েড ডে মানানো হচ্ছে এখন।
জি,
এটার আপনার প্রবণতা এত বেড়ে গেছে,
মানুষকে সচেতন করার জন্য মূলত এই থাইরয়েড ডে করা হচ্ছে। এবং লাস্ট যে তাদের তথ্য, বাংলাদেশের প্রায় 5 কোটি এখন আপনার থাইরয়েড গ্ল্যান্ডের বা থাইরয়েড জনিত সমস্যার রোগী আছে, প্রায় 5 কোটি। আসলে এখন আপনি যে প্রশ্নটি করেছেন যে হাইপোথাইরয়েডিজম না হাইপারথাইরয়েডিজম, আমি বিষয়টা বুঝবো কি বলছি, একটা বলেছি সোয়েলিং হলে সেটা আউটসাইড থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ,
যদি ডক্টর সাহেব এগুলো তো কাজ আপনাদের, আপনারাই বুঝবেন আমাদের, এগুলো আমাদের পরামর্শ যা দিবেন ওই অনুপাতে আমরা চলবো। তারপরও একটু সচেতন
অবশ্যই যে আপনার যেটা হাইপোথাইরয়েডিজম, যে এই হাইপোথাইরয়েডিজম হচ্ছে সাধারণত রোগীর কাছে, আমাদের ইসলামী বোনদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে, ফ্যাটিক চলে আসবে। মানে ফ্যাটিকটা বলতে গিয়ে কি, মানে শরীরটা ছেড়ে দিচ্ছে,
সে মোটা হয়ে যাচ্ছে।
না ফ্যাট না, ফ্যাটিক বলছি আমি।
আচ্ছা,
যে মানুষ কি শরীরটা তার ছেড়ে দিচ্ছে, শরীরটা দুর্বল হয়ে আসছে,
মানে কাজ
আসার হয়ে আসছে শরীরটা,
জি কোনো কিছু ভালো লাগছে
না। তারপর হচ্ছে আটা যে সমস্যা, তারপর আটা যে জিনিস, সেটা হচ্ছে ওনার ওয়েট গেইন হবে, ক্ষুধার পরিমাণ কমে আসবে কিন্তু শরীরের ওজনটা বেড়ে যাবে।
আচ্ছা
জি, এখানে বিষয়টা মানে রোগীরা আসে বলে স্যার আমি তেমন কিছুই খাই না, টেলিফোনে অনেক সময় আমরা এই রোগটা ডায়াগনোসিস করে ফেলি পেশেন্টের সাথে কথা বলে। জি, রোগীর দেখা যায় অনেক সময় আমাদের রোগী আমাদের কাছে আসতে হয়, আর অনেক সময় দেখা যায় রোগীর কথা বলে আমরা রোগ ডায়াগনোসিস করতে পারি। তারপর হচ্ছে আরেকটা যে বিষয়টা, ওনার চেহারাটা একটু ফুলা ফুলা হয়ে যাবে, পাফিনেস অফ ফেস, এইরকম কিছু সমস্যা সাধারণত হাইপোথাইরয়েডিজমে হয়ে থাকে। আর একটা বিষয় একটু অ্যাড করি, যে হাইপোথাইরয়েডিজমে হচ্ছে আপনার আরেকটা গুরুত্বপূর্ণ সিমটম হচ্ছে কোল্ড ইনটলারেন্স, রোগীর সবসময় শীত শীত অনুভূত হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের জন্য। জি, তারপরে এখন আমরা যে বিষয়টা পরবর্তী যেটা বলছিলাম যে হাইপারটা আমরা কিভাবে বুঝবো, যে হাইপারটা হচ্ছে শীত সহ্য করতে পারছেন না। আর যিনি হাইপারথাইরয়েডিজমের রোগী, হ্যাঁ, থাইরয়েড হরমোনের আধিক্যতার কারণে উনি খুব ভালো কোল্ড টলার করছেন কিন্তু হিট টলার করতে পারছেন না,
গরম সহ্য
করতে পারছেন, সবসময় গরম গরম অনুভূত হবে, গরম তিনি সহ্য করতে পারছেন না। জি, তারপর একটা যে বিষয়টা, সেটা হচ্ছে অনেক সময় টিউমার গঠিত কারণে আপনার এই ধরনের সমস্যা হতে পারে। তারপর হচ্ছে আপনার কি বলে যে হার্ট রেট, শরীরের যে হার্ট রেট আছে, হৃদস্পন্দন, হৃদস্পন্দনের পরিমাণটা
বেড়ে যাবে,
হৃদস্পন্দনের পরিমাণটা বেড়ে যাবে। আর হচ্ছে ওনার শরীরের ওয়েট কমে আসবে,
ক্ষুধার চাহিদা ওয়েট বেড়ে যাবে, কিন্তু
এখানে হচ্ছে ওয়েট কমে,
ক্ষুধার চাহিদা বাড়বে আর ওয়েট কমে যাবে।
এখানে হচ্ছে ঠিক উল্টোটা, এখানে হচ্ছে গিয়ে ওনার ক্ষুধার চাহিদা বাড়বে, ওয়েট কমে আসবে।
আচ্ছা আচ্ছা,
জি জি, এই মোটামুটি এগুলো উপসর্গ দিয়ে লক্ষণ গুলো
ডায়াগনোস করা যাবে,
আমরা মোটামুটি একটা প্রাথমিক একটা ধারণা করে নিই, আইদার দিস ইজ দা কেস অফ হাইপার হাইপারথাইরয়েডিজম।
জি, মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমাদেরকে বললেন। আসলে মূলত এই থাইরয়েড রোগীর জন্য পরীক্ষা নিরীক্ষা কি ধরনের হতে পারে, আপনার স্পেসিফিক কিছু বলে দিলে, এটা কেমন আপনার কস্টলি না আপনার কিরকম একটু ধারণা দিলে হয়তো রোগীরা আর একটু ই হবে, যে আমি রোগী ভুগছি কিনা এটা দেখা উচিত। আর রোগী ভুগলে অনেক সময় দেখা যায়, আসলে মেনলি আমরা তো মূলত বলি আমরা যে আমরা অনেক উন্নত হয়ে গিয়েছি, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সামাজিক অবস্থান, সামাজিক ব্যবস্থা এবং গ্রামের মধ্যে ইনকাম হচ্ছে ঠিকই, কিন্তু এই টাকাগুলো কিন্তু থাকছে না,
থাকছে না। আর খুব একটা আমাদের স্বাস্থ্যের বিষয়ে আমরা সচেতন হয় না, স্বাস্থ্যের জন্য আমরা ওইভাবে
ব্যয় করি,
ব্যয় করছি,
সে কারণে অনেকের থাইরয়েড হয়ে গেল, এখন সে এই রোগ নিয়ে চিন্তায় পড়ে গেল, সে মনে করছে এখানে হয়তো অনেক টাকা খরচ হবে, আমি কিভাবে এত টাকা ব্যয় করব, কিভাবে কি করব। সেই ক্ষেত্রে আমি আপনার কাছ থেকে আপনার থেকে এতটুকু জানবো যে এ ধরনের রোগীর পরীক্ষা নিরীক্ষা কেমন, এবং কিভাবে কি মানে খরচের ব্যাপারটা যদি একটু প্রথমে একটু অভয়বাণী যদি শুনিয়ে দেন রোগীদেরকে, তাহলে হয়তো উপকৃত হবে।
আচ্ছা, প্রথমত আমি বলবো, এখন আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের সরকার আপনার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, এর ভিতরে থাইরয়েড রোগীদের জন্য কিছু প্রকল্প হাতে নিয়েছে। তো আপনি বিশেষ করে আমরা যে লক্ষণ উপসর্গগুলো বলেছি, এগুলো হলেই যে আপনার এগুলা কিছুটা থাকলে যে আপনার থাইরয়েড সমস্যা আছে তা
এরকম না।
প্রথমত এই মানে ভয়টা মন থেকে দূর করতে হবে। আপনার যদি এই ধরনের কোন একটা সাইন সিমটম, এই ধরনের কোন লক্ষণ উপসর্গ যদি আপনার মধ্যে থেকে থাকে, সেক্ষেত্রে সর্বপ্রথম আমি পরামর্শ দিব, কারো কথা বায়াস না হয়ে আপনি একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেবেন। আপনি আপনার রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ যখন নেবেন, তিনি আপনার রক্ত পরীক্ষা করবেন। রক্ত পরীক্ষায় আমরা কিছু পরীক্ষা আছে, থাইরয়েড হরমোন শরীরে কেমন আছে, টিএসএইচ, তারপর T3, FT4 এই কয়েকটা পরীক্ষা আছে, এই পরীক্ষাগুলো করি। অনেক সময় আমরা থাইরয়েড গ্ল্যান্ডের আলট্রাসোনোগ্রাম করি। অনেক সময় হচ্ছে আমরা এখান থেকে যদি গ্ল্যান্ড যদি ফুলে থাকে সেখান থেকে আমরা FNSC বলা হয়, ফাইনাল এক্সপ্রেশন সাইটোলজি, আমরা এখান থেকে সামান্য একটা মাংস নিয়ে, মাংসপিণ্ড নিয়ে সেখানে পরীক্ষা করে থাকি। এটা হচ্ছে আপনার রোগের ধরন, আপনার সিমটম অনুযায়ী রেজিস্টার্ড ডক্টর ডিসিশন নেবেন। প্রথমত কথা হচ্ছে, এই ধরনের কোন সিমটম থাকলে যে আপনার হয়ে গেছে তা
নয়,
আপনি ডক্টর সাহেবের কাছে আসবেন, ডক্টর সাহেব তারপরে কনফার্ম করবেন যে আপনার রোগটা
হলো কিনা
অথবা হয় নাই। যেমন হচ্ছে আপনার যদি আমার কাছে গয়টার বা গলগণ্ড রোগ জাতীয় কোন সমস্যা মনে হয়, সেক্ষেত্রে আমাকে একটা জরুরি একটা পরীক্ষা করতে হয় যে এটা ক্যান্সার না, এই পরীক্ষাটা আমাদেরকে করতে হবে।
জি জি, ক্যান্সার হয়ে গেলে আরেক চিকিৎসা,
চিকিৎসা
ক্যান্সার
এক ধরনের চিকিৎসা।
জি
জি, তারপর হচ্ছে আপনার এই আমার হাইপো না হাইপার থাইরয়েডিজম,
সেটা হচ্ছে আমি
রক্ত পরীক্ষা করে রক্তের মধ্যে আমার হরমোন গুলা কেমন আছে সেটা আমরা
দেখা উচিত।
তারপর হচ্ছে আমরা আলট্রাসোনোগ্রাম, আমরা থাইরয়েড আলট্রাসোনোগ্রাম করি, এটা কি নোডিউল আছে না অন্য কিছু আছে, এগুলো আমরা পরীক্ষা করি। আরো কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষা আছে, এগুলো পরবর্তীতে ডক্টর সাহেব প্রয়োজন মনে করলে দেন, ওগুলো একটু দামি। আর এই টেস্ট গুলো মোটামুটি বাংলাদেশের সকল আপনার সেকেন্ডারি এবং টার্সিয়ারি লেভেল যে কোনো হসপিটালে আপনি ইনশাল্লাহ পাবেন এবং খুব অ্যাভেলেবেল এই টেস্টগুলো।
মূলত আমরা যদি নর্মালি আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, জেলা পর্যায়ে রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, এই সব জায়গায় যদি আমরা চলে যাই তাহলে হয়তো আমাদের জন্য অনেক বড়
আসান হবে। অবশ্যই,
যদিও আমাদের সরকারি হসপিটালগুলোতে ডক্টররা আমাদের জন্য অনেক ই করে থাকেন, কষ্ট করে থাকেন, যে রোগীর তুলনায় ডক্টর কম থাকে, রোগীর তুলনায় ডক্টরদের যে আপনার ই থাকে,
ফ্যাসিলিটিস
থাকে, এগুলো থাকে না, তারপরেও তারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। অনেকের হয়তো এ ধরনের ধারণা থাকে যে আরে সরকারি হসপিটালে গেলে অনেক সিরিয়াল থাকে, অনেক ই থাকে। আসলে রোগীর চাপ যখন বেশি থাকবে তখন আপনার কাছে যদি অনেকগুলো কাজ থাকে, মোট কথা আমি কোথাও কাজ করছি, যখন কাজ থাকবে তখন কিন্তু কাজটা অতি দ্রুত সম্পন্ন করার চেষ্টা
করা হয়।
কারণ হচ্ছে গিয়ে, ফর এক্সাম্পল আমি গ্রাম্য একটা উদাহরণ দিব, মাঠে ধান শুকানো হচ্ছে, বৃষ্টিও আসছে, এখন আমাকে দ্রুত এটাকে তুলতে হবে, ঘরে নিতে হবে, না হলে ধানগুলো
নষ্ট হয়ে যাবে।
আমি যদি এই উদাহরণটাই ডক্টরদের ক্ষেত্রে ইউজ করি, যে ডক্টরের কাছে একজন ডক্টর, সে হয়তো ঘন্টায় 10 জন রোগী দেখবে, এখন তার কাছে অলরেডি ঘন্টায়
150
রোগী চলে আসছে, এখন তাকে কি করতে হবে, এই ম্যানেজটা তো করতে হবে, না হলে সেই রোগীগুলো কষ্ট পাচ্ছে,
সময়টা তো মাল্টিপ্লাই করার কোনো
সুযোগ নেই,
আর রোগী কমানোর সুযোগ নেই, রোগীগুলো সময়ের মধ্যেই রোগীগুলোকে দেখে,
রোগীগুলোকে বিদায় যদি করে দেওয়া হয় তাহলে তাদের মনে কষ্ট লাগবে,
মনে কষ্ট
হবে, তারা কিন্তু রোগ আরো
বেড়ে যাচ্ছে,
সমস্যা হতে পারে। সেজন্য দেখা যায় যে আমাদের ডক্টর সাহেবগণ টাইম কম দিয়ে হলেও কি তাদেরকে মোটামুটি দিতে চেষ্টা করে, সেজন্য তাদের প্রতি সন্তুষ্ট থেকে, ডক্টরদের উপর সন্তুষ্ট থেকে আমাদের তাদের আস্থা রাখা উচিত। এবং যাদের সামর্থ্য রয়েছে আমরা প্রাইভেট দেখাতে পারি, কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমাজের মধ্যে এত সামর্থ্যবান হয়তো নেই। আমাদের জেনারেল প্র্যাকটিস শুরু হচ্ছে, আপনি যেটা বলেছিলেন এর আগের পর্বগুলোতেও, জেনারেল প্র্যাকটিস হলে আমাদের জন্য সুবিধা হবে, প্রথমেই নর্মাল কোনো ডক্টরকে গেলাম যারা প্র্যাকটিস করছেন তাদের কাছ থেকে, এরপরে সে বিশেষজ্ঞ ডক্টরের কাছে পাঠাবো,
সেখানে উনি
রেফার করলে। তো এক্ষেত্রে দেখা যায়, কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা দেখি আসলে ভালো ডাক্তার কে রয়েছে, আমাদের একটা কনসেপশন এটা থাকে যে ভালো ডক্টর কে রয়েছে। এখন ভালো ডক্টর যত হবে ভিজিট তত বেশি হবে,
ভালো একটা সামান্য একটু বেশি থাকবে, আমি আমাকে সময় কম দিবে, এটাই মানে অটোমেটিক হয়ে যায়।
আপনি যখন ভালো একটা খাবার কিনবেন তখন ভালো টাকা দিয়ে নিতে হবে, আর যখন আপনি 2-3 নম্বর আরো নিচে চলে আসবেন তখন তো আপনাকে ই করতে হবে না,
মান অনুযায়ী
আপনাকে মূল্যায়নটা করতে হবে না। তো সেই জন্য আমি পরামর্শ দিব যে আমরা ডক্টরদের উপর আস্থা রেখে আমরা প্রথমত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, আপনার পাশাপাশি যে সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে, মেডিকেল কলেজ রয়েছে, ওখানে আমরা চলে যাই, ওখানে আমরা দেখাই, আর যদি আমার ই থাকে তাহলে প্রাইভেট দেখাই।
জি, আপনার সাথে আমি একটু যুক্ত হই, আসলে যে থাইরয়েড হরমোনের যে টেস্ট গুলো, হ্যাঁ, বা যে ডক্টর বিষয়টা আপনি বলছিলেন চমৎকার করে, আসলে এটা মোটামুটি আমাদের ডক্টর সোসাইটিতে কিছু রোগ আছে যেগুলো ওভারঅল কম বেশি সবাই প্র্যাকটিস করে, এর ভিতরে থাইরয়েডের একটা সমস্যা, হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এগুলো, তো এই রোগগুলো নিয়ে আপনি যদি একেবারে উপজেলা সেকেন্ডারি বলেন বা টাশিয়া লেভেল একটা হাসপাতালে যান, আপনি মানে ফেরত বা রেফার আপনাকে হতে হবে না, আপনার রোগ ডায়াগনোসিস হয়েই তারপর হচ্ছে ট্রিটমেন্ট নিয়েই আপনি বাড়ি ফিরবেন, যে এটার জন্য আপনাকে অমুক জায়গায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুক জায়গা থেকে অমুক থেকে আপনাকে রেফার করছে,
এরকম
এরকম জটিল কেস
না। আমরা যতটা মনে করছি জটিল এতটা জটিল নয়, কিন্তু আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, দেখা যায় যে কারো হাত কেটে গেল,
জি জি জি,
হাত কেটে যাওয়ার পরে এখন সাধারণভাবে এখানে ব্লিডিং হবে,
রক্তপাত হবে,
ব্যথাও পাবে,
জি,
এখন যদি ডাক্তারকে বলা ডাক্তার সাহেব আপনি সেলাই দিবেন, ব্যথা এখানে আপনি ওয়াশ করবেন, কিন্তু যেন কান্না না করে, যেন চিৎকার না করে, এটা তো অসম্ভব একটা কাজ,
অবশ্যই অবশ্যই,
অবশ্য দেখা যায় যে করতে গেলেও এখানে অবশ্য করবে,
আমি লোকাল একটা অ্যানেস্থেসিয়া দিচ্ছি, আমাকে ইনজেকশন পুশ করতে হবে,
পুশ করতে
হচ্ছে, বলে তো ব্যথা হবে,
ব্যথা অনুভূত হবে,
এখন যদি কেউ মনে করে যে এখানে ব্যথাই পাওয়া যাবে না,
একটা জিনিস তো আমাদের সব বুঝতে হবে, প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী, প্রতিটা আপনি যে কোনো কাজ করেন, আপনি একটু ভাত খাচ্ছেন, একটু তো এনার্জি আপনার ব্যয় হবেই, ঠিক আছে, আপনি চাকরিতে যাচ্ছেন, আপনার সময় প্লাস এনার্জি ব্যয় হবে, এর বিনিময়ে তো আপনি কিছু আর্ন করছেন, প্রতিটা কাজেরই একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে,
মানব ধৈর্য থাকে,
আমি দর্শকদেরকে এটাই বলতে চাই, আমরা অধৈর্য হয়ে যাই,
অধৈর্য
হবো না, আমরা ধৈর্য ধারণ করে ডক্টরের পরামর্শগুলো শুনবো, মানবো, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো, সুস্থতা দেওয়ার মালিক তো আল্লাহ, ডক্টর তো শিফা দেওয়ালা না, ডক্টর কোথায় আপনাকে ভালো করে দিবে। আমি এর ইসলাম দামাত বরকাতুল্লাহ আলী খুব সুন্দর একটা কথা বলেছিলেন, অনেক সময় দেখা যায় যে মানুষ ডক্টরের কাছে সিরিয়াল ধরছে, এখন এমন একটা রোগী গেল সে ওই ডক্টরের হাতে ভালো হয় না, তার ইন্তেকাল হয়ে গেছে, এখন ডক্টর বদনাম হয়ে গেছে,
জি,
তো আমির রসুল বলেন যে ডক্টর সে ভুল ট্রিটমেন্ট দেন নাই, ভুল ট্রিটমেন্ট ডক্টর দেন নাই, অথবা ডক্টর ঠিক মতো ট্রিটমেন্ট দিয়েছিল, আপনার জ্বরে যে প্যারাসিটামল দেয়া সেটাই দিয়েছিল, উনি মানে এক্সাম্পল দিয়েছেন, এর মানে হচ্ছে আপনার মুকাদ্দারে শিফা নাই,
জি,
আল্লাহ তাআলা ওই ঔষধ এবং আপনার রোগের মধ্যে একটা ডিফারেন্স করে দিয়েছে, যেমন মনে করেন যার আজকের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তার বাতাসকে হুকুম দেয় তুমি অক্সিজেন দিও না,
দিও
না, জি, বন্ধ করে দেওয়া হয়, আপনি নিঃশ্বাস পাচ্ছেন না।
বাবুজি আপনি অত্যন্ত চমৎকার একটা প্রসঙ্গ আসলে নিয়ে এসেছেন, আপনার সাথে আমি একটু যুক্ত হই,
জি,
যদি সময়
হাতে সময়
অনুমতি দেয়, আসলে কিছু ড্রাগের হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন আসে, কিছু ড্রাগের হাইপার সেনসিটিভিটি রিঅ্যাকশন আছে, যেমন একটা প্যারাসিটামল থেকে অনেক বড় একটা রিঅ্যাকশন হয়ে যেতে পারে, এটা কিন্তু সবার উপরে হয় না, লক্ষ লক্ষ মানুষ প্যারাসিটামল দিয়ে তার জ্বর সেরে দিচ্ছে, একটা সামান্য সমস্যা সেরে নিচ্ছে, কিন্তু এই এক লক্ষ একজনের এক নাম্বার যিনি আসছেন আপনার কাছে, ওনার প্যারাসিটামল হাইপার সেনসিটিভিটি আছে, দেখা গেছে আপনি তো আর জানেন না তার আছে কিনা, এটা তো জেনেটিক্যাল হয়ে থাকে অনেক সময় শরীরের আপনার সেনসিটিভিটির উপরে ডিপেন্ড করে, আপনি তাকে প্যারাসিটামল প্রেসক্রাইব করেছেন, এই প্যারাসিটামল খাওয়ার পরে তার সারা শরীরে দেখা গেছে ফুলে গেছে, র্যাশ চলে আসছে, শরীর থেকে আপনার হাত মুখ ফুলে এমন একটা অবস্থা, অ্যানাফাইলেটিক শকে চলে গেছে রোগী, এখন হয়ে গেছে কি ডক্টর ভুল ট্রিটমেন্ট দিয়েছেন, ভুল ওষুধ দিয়েছেন, রোগী শরণাপন্ন, মৃত্যু শরণাপন্ন এমন একটা অবস্থা। তো এই সমস্ত ক্ষেত্রে আসলে মানে ভুলটা আসলে কে করেছে বা ভুলটা আদৌ হয়েছে কিনা, ভুল হতেই পারে, মানুষ মাত্র ভুল হতেই পারে, আমরা যেহেতু মানুষ, হ্যাঁ, তো এই বিষয়গুলো একটু যাচাই বাছাই করে আমরা কাউকে অপবাদ দিই বা অভিযোগ করে বিষয়গুলো একটু সচেতন রাখবো। আসলে আমরা থাইরয়েডের বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, এখানে একটা তথ্য আমরা দিয়ে রাখি, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আর হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে ট্রিটমেন্টের একটা ভিন্নতা আছে, ভিন্নতা হচ্ছে গিয়ে কি, আমাদের যদি আপনার যদি হাইপার থাইরয়েডিজম হয় সেক্ষেত্রে আমরা কারিমেজল গ্রুপের একটা ওষুধ ব্যবহার করি, আর প্রেগনেন্সির ক্ষেত্রে আমরা এই ওষুধটা ব্যবহার করি না, আমাদের ইসলাম বন্ধু যদি কেউ গর্ভ অবস্থায় থাকে তখন আমরা অন্য গ্রুপের একটা ওষুধ ব্যবহার করি। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, এটা একটু মনে রাখতে হবে, এখানে আপনি যে ওষুধটা খাবেন এই ওষুধটা আপনাকে সারা জীবন খেতে হবে, এখানে লিভোথাইরোক্সিন গ্রুপের আমরা একটা ওষুধ দিয়ে থাকি রোগীদেরকে, এবং এই ওষুধটা আপনাকে সারা জীবন খেতে হবে, অনেকে আমরা ভুল করে ওষুধটা বন্ধ করে দিই, এতে করে আপনার সমস্যা বরঞ্চ বেড়ে যাবে আপনি, আর এটার দাম কিন্তু একেবারে হাতের নাগালে, একটা প্যারাসিটামল বলছে এটা দাম কম,
ডক্টর যে ওষুধগুলো দেয় যখনই যে ওষুধ লেখা চলবে লিখে দেয় অথবা এক মাস দুই মাস, যেটা যেরকম
আমাদের নির্দিষ্ট ডোজে
মেনটেন করতে হবে, এটাই আমাদের লক্ষ্য।
বিশেষ করে আমি এই হাইপোথাইরয়েডিজমের রোগী যদি কেউ ডায়াগনোসিস হয়ে যায় সেক্ষেত্রে পরামর্শ দিব, আপনার ডক্টর ঠিক আপনাকে যেভাবে যতদিন ওষুধটা খেতে পরামর্শ দিয়েছেন ঠিক অনুরূপ আপনি ততদিন ওষুধটা খেয়ে নেবেন।
জি মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা আজকের বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি, কতদূর আমরা বুঝাতে পেরেছি আমরা জানি না। আমরা আগামী অনুষ্ঠানে অন্য একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আসলে নতুন নতুন অনেক রোগ হচ্ছে, অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। কিছুদিন পূর্বে আমাদের এক ইসলামী ভাই, তার ভাইরাস জ্বর হয়েছে। জ্বরের মাধ্যমে তার শুধু এই বাম সাইড তার মুখ বাঁকা হয়ে গেল। ভালো মানুষ, জ্বরের মধ্যে থেকে এটা ডক্টর তার ডায়াগনোস করেছে, বেলেস না কি যেন নাম,
বেলস পালসি,
বেলস পালসি, এটা মানে রোগের নাম নতুন করে এরকম হয়ে যাচ্ছে না। আল্লাহ তাআলা এ ধরনের রোগ থেকে শিফা দান করুক। অনেক কষ্ট পায় রোগীরা, আল্লাহ তাআলা কষ্টকে দূর করে দিক। মনে রাখবেন, যখন আমরা রোগ হবে তখন ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে এর সবর করে ধৈর্য ধরে সওয়াব অর্জন করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করব। আর আগামী পর্ব নিয়ে আবার উপস্থিত হব। ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন, মদন চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
মাহে রমজান, মাহে রমজান, প্রিয় নবীর বাণী, সুমুতাসিহু।